মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে চলে আসুন আমাদের নতুন ঠিকানা mhstation.com। শুনতে থাকুন আজকের গল্প সেলফি। আমাদের মাথার অন্যতম একটা কাজ হলো স্মৃতিকে ধরে রাখা। অমুকবাবুর সাথে আমার আগের সপ্তাহে ঝগড়া হয়েছিল, অতএব আজ রাস্তায় দেখা হলে মুখ খুড়িয়ে চলে যান। তমুকবাবু আগের বার টাকা ধার নিয়েও ফেরত দেননি, অতএব এবার আর ধার দিচ্ছি না তাকে। নিজেদের স্মৃতির উপর আমাদের অগাধ বিশ্বাস। বিজ্ঞানীরা বলছেন যে ঘটনার সাথে আমাদের বড় কোনো ইমোশন জড়িয়ে থাকে সেগুলোকেই আমরা দীর্ঘদিন মনে রাখি। প্রথম সাইকেল চালাতে শেখা, নাটকের মঞ্চে প্রথম হাততালি ইত্যাদি। কিন্তু স্মৃতিকে আমরা কতটা বিশ্বাস করতে পারি? নিউ ইয়র্কের এক সংস্থা কদিন আগে একটি সমীক্ষা করেছে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হামলার সময় ফেনউইক নামে এক যুবক টিভিতে বসে সে ঘটনাটি দেখেছিল। তাকে সেই অভিজ্ঞতার বিবরণ লিখতে বলা হয়, অর্থাৎ দেখার সময় আপনার পাশের লোক কি করছিল, আপনি কি করছিলেন ইত্যাদি। সে কতটা মনে করতে পারছে মিলিয়ে দেখার জন্য তার পাশে যারা ছিল তাদের সাথেও যোগাযোগ করা হয়। ফেনউইকের অধিকাংশ বিবরণই ভুল, কিন্তু তার থেকেও বড় আশ্চর্যের ব্যাপার, ঘটনার সময় যে ছজন তার পাশে ছিল বলে ফেনউইক লিখেছে তার মধ্যে একজন সে দেশেই ছিল না, অপরজন 2001 সালে ফেনউইককে চিনতই না। অর্থাৎ এরপর আপনার স্মৃতিকে আপনি কতটা বিশ্বাস করবেন সে আপনার ব্যাপার। শুনতে থাকুন মিডনাইট হরর স্টেশনের গল্প সেলফি। রাতে ঘুমটা ভেঙে যেতেই ধরফড়িয়ে বিছানায় উঠে বসে সুপ্রিয়। সমস্ত শরীর ঘামে ভিজে গেছে, কিন্তু ভয় পেয়ে ভাঙেনি ঘুমটা। বিছানার পাশের ছোট টেবিলে রাখা নাইট ল্যাম্পটা জ্বেলে নিল সে। ঘুমের মধ্যেও মনে হল মোবাইল ফোনটা বেজে উঠেছে। হাত বাড়িয়ে সেটা নিয়ে চোখের সামনে ধরল সুপ্রিয়। ফোন মেসেজ কিছুই আসেনি, তাহলে আওয়াজটা এলো কোথা থেকে? ভাবনাটা মাথা থেকে সরিয়ে ফোনটা রেখে দিতে গিয়েও সে থেমে গেল। আজ বাড়ি ফেরার পর এত ক্লান্ত ছিল যে পিকনিকের ছবিগুলো দেখা হয়নি। ফোনটা আবার আনলক করে গ্যালারিতে গেল সে। সারা দিনের অন্তত 100 ছবি মুহূর্তে ফুটে উঠল স্ক্রিন জুড়ে। একটু হাসল সুপ্রিয়। ছবি তোলার বাতিকটা মিরার থেকে সংক্রমিত হয়েছে তার উপর। বিয়ের আগে একজন আরেকজনের ছবি তুলে দিত, বিয়ের পর দুজনের একসাথে নিজেদের তোলা ছবি, অর্থাৎ সেলফি। হঠাৎ সুপ্রিয় চোখে পড়ল পিকনিক থেকে বাড়ি ফিরেও একখানা সেলফি তুলেছে সে, নিজেকে কতটা ক্লান্ত লাগছে সেটা দেখার জন্য। ভেবেছিল ডিলিট করে দেবে, কিন্তু করা হয়নি। ছবিটা সিলেক্ট করে ডিলিট করতে গিয়েও হাত আটকে গেল সুপ্রিয়র। ফোনটা আরেকটু চোখের সামনে এনে দু আঙুলে জুম করে কিছু দেখার চেষ্টা করল ছবিটা। হ্যাঁ, একটা চাপা আর্তনাদ তার গলা চিরে পেরিয়ে এসে ঘরের নিস্তব্ধতায় ছড়িয়ে পড়ল। হাত থেকে খসে পড়ল ফোনটা, গলাটা আবার শুকিয়ে যাচ্ছে, সমস্ত শরীর ঠান্ডা হয়ে আসছে। কাঁপা কাঁপা হাতে টেবিলের উপর থেকে জলের গ্লাসটা তুলে নিয়ে খানিকটা জল গলায় ঢালল সে। তারপর আচমকা কি যেন মনে পড়তে থেমে গিয়ে জল ভর্তি গ্লাসটা ছুঁড়ে মারল দেওয়ালে খায়। ভাঙা কাচের শব্দ মিলিয়ে আসতেই মনে হল ঘরের নিস্তব্ধতা আরো গাঢ় হয়ে উঠেছে। খুব মিহি গলার স্বর ভেসে আসছে কোথা থেকে। চাদরে মুখ ঢেকে নিল সুপ্রিয়। একটা ঠান্ডা হাতের ছোঁয়া লাগছে তার পায়ের আঙুলে, পাতায়, গোড়ালিতে। আস্তে আস্তে পা বেয়ে বুকের কাছে উঠে এলো আঙুল দুটো। ভিজে স্পর্শ ছড়িয়ে পড়ছে চাদরে। সুপ্রিয়র মনে হলো এভাবে বেশিক্ষণ চলতে থাকলে তার দম আটকে যাবে। প্রায় জোর করে কয়েকটা নিঃশ্বাস নিয়ে চাদর সরিয়ে উঠে বসল সে। না, কোথাও কিচ্ছু নেই। বিছানার উপরে সে একা। দরজা খুলে সুপ্রিয়কে দেখেই অরূপের মুখের হাসিটা মিলিয়ে গেল। সে যে আজ সকালে আসছে সে কথা আগে ফোন করে জানায়নি। তাকে পা থেকে মাথা অবধি দেখে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে অরূপ বলল,
ভিতরে।
মাথা নিচু করে ধীরে ধীরে ভিতরে ঢুকে এলো সুপ্রিয়। ঘরটা আগের থেকে আরো বেশি অগোছালো হয়ে আছে। চেয়ারটা উঠাও। কয়েক পা হেঁটে গিয়ে বিছানার উপরেই বসে পড়ল সে। অরূপ দরজাটা বন্ধ করে বোতল থেকে খানিকটা জল গ্লাসে ঢেলে এগিয়ে দিল তার দিকে।
নে, এবার ব্যাপারটা কাটানোর চেষ্টা কর।
সুপ্রিয় কোনো উত্তর দিল না। হাত থেকে জলটা নিয়ে অর্ধেক খেয়ে বাকিটা রেখে দিল। অরূপ একবার ভালো করে তার দিকে তাকিয়ে বলল,
শেষবার যখন তোকে দেখেছিলাম তখনও তো এতটা খারাপ অবস্থা ছিল না, নতুন কিছু হয়েছে নাকি?
মাথা নাড়ল সুপ্রিয়, তারপর আবার জলের গ্লাসটা হাতে তুলে নিল। বাইরে ব্যস্ত কলকাতার ট্রাফিকের শব্দ, ঘরের লাগোয়া বারান্দাটায় সকালের রোদ এসে পড়েছে। সেদিকে প্রায় এক মিনিট একটানা তাকিয়ে থেকে খানিকটা স্বাভাবিক হল সে। মাথা তুলে বলল, আমার মনে হয় পুলিশের কাছে যাওয়া উচিত ছিল।
বেশ, তো দরজা খোলা আছে।
কিন্তু ওরা আমাকে বিশ্বাস করবে না। অরূপের উদ্বিগ্ন মুখে এতক্ষণে হাসি ফুটে উঠল। পিঠ থেকে হাতটা সরিয়ে নিয়ে এসে বলল,
পোস্ট ট্রমাটিক স্ট্রেসে এরকম হওয়াটা স্বাভাবিক, তবে পুলিশের এত কিছু ভেবে দেখার সময় আছে বলে তো মনে হয়। যাই হোক, কি হয়েছে বলতো?
সুপ্রিয় আর একবার রোদের দিকে তাকিয়ে নিয়ে বলল, আমার মনে হয় মীরা আমাকে কিছু বলতে চাইছে।
মীরা?
কথাটা বলে বেশ কিছুক্ষণ এক দৃষ্টে তার দিকে তাকিয়ে থেকে অরূপ বলল,
তাহলে পুলিশের কাছে না গিয়ে ভালোই করেছিস। সিগারেট খাবি?
না।
ছেড়ে দিয়েছিস নাকি?
হ্যাঁ, অ্যাক্সিডেন্টের পর থেকে।
বুঝেছি, আপাতত একটা ধরো, তারপর গুছিয়ে বল কি হয়েছে।
কাঁপা কাঁপা হাতে দেশলাই জেলে সিগারেটটা ধরালো সুপ্রিয়, তারপর খানিকটা ধোঁয়া ছেড়ে বলল,
কাল সারা রাত ঘুম হয়নি আমার। আমি ঘুমের ওষুধ খেয়েও না, দুটো নাগাদ আলো জেলে ছাদে গিয়ে পায়চারি করেছি ভোর না হওয়া অবধি। শুধুমাত্র ভয়ে।
ভয়ে?
এই বয়সে পৌঁছেও যে সারা রাত শুধু ভয়ে জেগে কাটাব সেটা আগে ভাবিনি কোনোদিন।
কিন্তু কিসের ভয়?
অরূপের মুখের দিকে একবার তাকিয়ে আবার মাথা নামিয়ে নেয় সুপ্রিয়, তারপর সেইভাবেই বলে,
মীরা ফিরে এসেছে অরূপ, ও আমাকে কিছু বলতে চায়।
দুবছর আগে বিয়ে হয় মীরা আর সুপ্রিয়র। চার বছরের প্রেম, তারপর বিয়ে। এই কবছরে কলকাতায় খুব কমই থেকেছে দুজনে, কখনো রাজ্যের বাইরে তো কখনো দেশের। তবে কলকাতায় আসলে একবারের জন্য অরূপের সাথে দেখা করতে ভোলেনি সুপ্রিয়, তার একটা কারণও আছে। অরূপ পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেও তার বিশেষ কিছু অতিপ্রাকৃত ক্ষমতা আছে। একসময় মনস্তত্ত্ব নিয়ে বেশ কিছু দূর পড়াশোনা করেছিল, তারপর কোনো এক পাগলাটে প্রফেসরের পাল্লায় পড়ে প্যারাসাইকোলজি নিয়ে মেতে ওঠে। ছেঁড়া খোঁড়া পুরনো আর অবলুপ্ত বই কোথা থেকে জোগাড় করে নিয়ে এসে তার মধ্যে মুখ গুঁজে পড়ে থাকত সারাদিন। সুপ্রিয় মাঝে মধ্যে তাতে উঁকি দিয়ে দেখেছে যে সাইকোলজি ছাড়াও আরো নানা কিম্ভূত বিষয়ের বই ছিল সেখানে, কালা জাদু, ডাকিনী বিদ্যা, বশীকরণ এইসব। অরূপ নিজে বলে সে নাকি এসব কিছুতেই বিশ্বাস করে না, তবে ঠিক কোন মানসিক অবস্থায় মানুষ এইসব কুসংস্কারের আশ্রয় নিতে বাধ্য হয় সেটাই নাকি তার গবেষণার বিষয়। তো যাই হোক, এইসব করতে গিয়ে অরূপের পড়াশোনায় বেশ ক্ষতি হয়েছিল, কিন্তু সেই পাগলা প্রফেসর মরার আগে একটি বিশেষ বিদ্যাও তাকে শিখিয়ে গেছিলেন, হিপনোটিজম। অর্থাৎ কিছু বিশেষ ওষুধের প্রয়োগে মানুষের সচেতন মনকে অকেজো করে দিয়ে তার মস্তিষ্কের দখল নেওয়া। ব্যাপারটা বেশ কয়েকবার অরূপকে করতেও দেখেছে সুপ্রিয়, অবশ্য পুরোপুরি বিশ্বাস এখনো তৈরি হয়নি তার। তাও বহু চেষ্টা করেও আগ্রহটুকুনি ঝেড়ে ফেলতে পারেন। মাস তিনেক আগে অরূপের সাথে দেখা করেই বাইপাস ধরে বাড়ি ফিরছিল সুপ্রিয়। সে নিজেই গাড়ি চালাচ্ছিল, মীরা বসেছিল পাশে। দুপাশে জঙ্গলের মাঝখান দিয়ে সরু মসৃণ রাস্তা। আগের দিন সারা রাতের জার্নিতে বারবার চোখ বন্ধ হয়ে আসছিল সুপ্রিয়র। মীরা কিছু যেন বলে যাচ্ছিল তাকে, কিন্তু সেসব কিছুই কানে ঢুকছিল না। দৈত্যের মতো আওয়াজ করতে করতে পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছিল দশাশয় চেহারা লরিগুলো, সাথে সাথে চমক ভাঙছিল সুপ্রিয়র। এভাবে সে আগেও গাড়ি চালিয়েছে, কিন্তু এত ঘুম কোনোবার পায়নি। আচমকা মীরার আর্তচিৎকারে তন্দ্রা ভাঙে তার, জোরালো আলো এসে লাগে চোখে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। স্টিয়ারিং করানোর আগেই সুপ্রিয়র সমস্ত পৃথিবীটা দুলে ওঠে। প্রচণ্ড আঘাতে গাড়ির দরজা ভেঙে ছিটকে পড়ে সে, চোট লাগে মাথায়, গাড়িটা একবার উল্টে গিয়ে ধাক্কা লাগে গাছে। হসপিটালে জ্ঞান ফেরার খানিক পরে খবরটা পায় সে, গাড়ির ভিতরেই স্পট ডেথ হয়েছে মীরা। অ্যাক্সিডেন্টের কথা আবছা মনে পড়ে তার, মাথায় চোট পাওয়ার ফলে বেশ কিছু স্মৃতি বিলুপ্ত হয়েছে, সমস্তটা ঝাপসা, কিছু বিক্ষিপ্ত ছেঁড়া ছেঁড়া দৃশ্য। রাস্তা থেকে কোনো রকমে উঠে গাড়ির কাছে পৌঁছেছিল সে। মীরার মুখটা রক্তে ঢেকে দেখা যাচ্ছিল না ভালো করে, কিছু বলার চেষ্টা করছিল সে। উত্তরে সুপ্রিয় হয়তো কিছু বলেছিল, কিন্তু তারপরে জ্ঞান হারায় বলে আর মনে নেই কথাগুলো। সিগারেটটা শেষ করে উঠে পড়ে অরূপ, তারপর বারান্দার দিকে এগোতে এগোতে বলে,
আমার মনে হয় তোর বাড়িটা পাল্টানো দরকার।
সুপ্রিয় এতক্ষণ মাথা নিচু করে বসেছিল, এবার বিছানায় পিঠ এলিয়ে দিয়ে বলল,
তোর যে বিশ্বাস হবে না আমি আগেই জানতাম, আমারও হয়নি।
তাও যদি সত্যি পাগল হয়ে গিয়ে থাকি তাহলে সবার আগে সেটা তোকেই জানাতে ইচ্ছা করল।
আচ্ছা মীরা যে ফিরে এসছে সেটা বুঝলি কি করে?
সুপ্রিয় জামার পকেট থেকে মোবাইল ফোনটা বের করে তার দিকে এগিয়ে দিয়ে বলল,
ছবিগুলো দেখ।
পাসওয়ার্ড
দেখ, আমি করিস না তো।
একটু হেসে ফোনটা নিল অরূপ, তারপর খানিক নাড়াচাড়া করে বলল,
এতে তো তোর নিজের সেলফি, আর কিছু তো নেই।
প্রথম ছবিটা দেখ ভালো করে।
সেলফিগুলো ঘরের ভিতরে তোলা, সম্ভবত কাল রাত্রে। প্রত্যেকটা ছবিতেই সুপ্রিয়র মুখে স্পষ্ট ভয়ের রেখা ফুটে উঠছে, সমস্ত মুখ ঘামে ভেজা। দরজার ফাঁকটা লক্ষ্য কর। ছবিটা জুম করে দেখল অরূপ, ঘরের দরজাটা একটুখানি ফাঁক হয়ে আছে, ওপাশটা অন্ধকার। জায়গাটায় বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকতেই সে শিউরে উঠল। অন্ধকারের ভিতরে একটা ফ্যাকাশে মুখ ফুটে উঠছে সেখানে, দুটো জলজলে চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঘরের ভিতরে ক্যামেরার দিকে। পাশের ছবিটাতেই আবার মুখটা উঠাও। ধীরে ধীরে ফোনটা নামিয়ে রাখলো অরূপ। তার ভুরু দুটো কুঁচকে আছে। কি যেন ভাবতে ভাবতে বলল,
এটা তো এক্সপোজার পড়ে হতে পারে, মানে ধারণাটা মিথ্যে বলছি না, কিন্তু
কাল আমার টেবিলের পাশে জলের গ্লাস রাখা ছিল, ঠিক যেভাবে মীরা রাখত।
সেটা তুই নিজেও রাখতে পারিস, পরে ভুলে গেছিস।
আর কোনো উত্তর দিল না সুপ্রিয়। আগের মতোই মাথায় হাত দিয়ে চুপ করে বসে থাকল। মিনিট পাঁচেক পরে হাত সরিয়ে নিয়ে বলল,
অ্যাক্সিডেন্টের সময়ও আমাকে কিছু বলতে চেয়েছিল।
আর তুই বলছিস সেটা মনে করাতেই আবার ফিরে এসছে। দেখ, তোর কথা যদি সত্যি হয় তাহলে আমার কিছু করার নেই, আমি তো ওঝানন। তবে তোর যদি মনে হয় কিছু স্মৃতি মনে পড়লে তোর সুবিধা হবে, তাহলে আমি কিছু ব্যবস্থা করতে পারি।
তুই কি হিপনোটাইজ করার কথা বলছিস?
অনেক সময় বেশ কিছু স্মৃতিকে আমরা ইচ্ছা করেই মনে করতে চাই না, সেগুলো আমাদের অবচেতনে থেকে যায়। স্মৃতির উপর মস্তিষ্কের নিয়ন্ত্রণ না থাকলে তারা আবার বেরিয়ে আসার পথ পায়।
মুহূর্তে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সুপ্রিয়। তার কপালের ভাঁজ আরো গভীর হয়েছে। চোখের মনিটা দ্রুত নড়াচড়া করল কয়েকবার। দু একবার হেঁটে গিয়ে আচমকা পিছন ফিরে এসে বলল,
কিন্তু যদি কিছুই মনে না পড়ে?
হ্যাঁ, না পড়লে না পড়বে, একবার চেষ্টা করে দেখতে আর কি ক্ষতি। আমার মনে হয় যতদিন না তোর মন থেকে কুঁতকুঁতানিটা যাচ্ছে, সবই তো ভূত দেখা বন্ধ হবে না।
বেশ, এক্ষুনি কর তাহলে।
এক্ষুনি
কেন, অসুবিধা আছে?
না, আমার কি অসুবিধা, একটা ওষুধের ব্যাপার, সেটাও আমার কাছেই আছে।
বেশ তাহলে তাই কর, আই ওয়ান্ট অ্যান ইমিডিয়েট আনসার।
কি যেন ভেবে অরূপ উঠে দাঁড়ায়। টেবিলের সামনে গিয়ে শোকেসের কাঁচ সরাতে সরাতে বলে,
তো ফোনে ভয়েস রেকর্ডার আছে?
আছে।
তাহলে ওটা চালিয়ে দে, এই ক্যাপসুলটা নেওয়ার সাথে সাথে তো ঘুম পাবে, আর সে অবস্থায় আমি তোকে প্রশ্ন করব, যে উত্তরই তুই দিস না কেন সেটা রেকর্ড হয়ে যাবে, পরে তুই শুনতেও পাবি।
ক্যাপসুলটা হাতে নিয়ে মুখে পুড়ে দিল সুপ্রিয়, তারপর ফোনের রেকর্ডারটা চালিয়ে পাশে রেখে দিল। বিছানায় হেলান দিয়ে বসে পড়ে মাথাটা হেলিয়ে দিল পিছনে। অরূপ তার সামনে এসে দাঁড়িয়ে একটু ঝুঁকে পড়ে বলল,
যদিও অনেকদিন হয়ে গেছে, তবু মনে করার চেষ্টা কর, যতটা নিজে থেকে মনে পড়ে ততই ভালো।
সুপ্রিয় চোখ বুঝে ভাবার চেষ্টা করে। খচ খচ করে বেজে চলেছে সেকেন্ডের কাঁটাটা। পাখার বদলে এসি চলছে বলে আরো জোরে শোনা যাচ্ছে সেটা। মাথার রগ দুটোয় চিনচিনে একটা যন্ত্রণা শুরু হয়েছে। একটু একটু করে যেন কমে আসছে ব্যথাটা। সমস্ত চিন্তা জুড়ে অদ্ভুত এক শান্তি নেমে আসছে। মিনিট পাঁচেক পর চোখের পাতা ভারী হয়ে গেল তার। হাত দুটো চেয়ারের হাতলে রেখে সুপ্রিয়র মুখের দিকে ভালো করে তাকালো অরূপ। ভাবলেশহীন মুখে শুয়ে আছে সে, চোখ দুটো মাঝে মাঝে ফাঁক হয়ে আসছে। বন্ধ চোখের পাতার নিচে মনিটা ছটফট করে উঠছে বারবার। আস্তে আস্তে উঠে দাঁড়ায় অরূপ। বন্ধুর মুখের উপর ঝুঁকে পড়ে খুব নিচু গলায় বলে,
আমার কথা শুনতে পাচ্ছিস প্রিয়?
সুপ্রিয়র মুখে কোনো বদল আসে না, চোখের মনি দুটো শুধু স্থির হয়ে যায়। কয়েক সেকেন্ড পরে ভাঁক করা ঠোঁটের ভিতর থেকে বিক্ষিপ্ত কিছু শব্দ বেরিয়ে আসে।
মীরা, মীরা ফিরে এসেছে। কাল, কাল।
অরূপ বোঝে মনের উপর ব্রেনের নিয়ন্ত্রণ হারিয়েছে বলে মনস্থির করতে পারছে না সে। বরঞ্চ যে ব্যাপারটা সচেতন মনে তাকে ভাবিয়ে তুলেছিল,
সেটাই ফিরে এসেছে মনের পর্দায়।
অ্যাক্সিডেন্টের রাতের কথা মনে পড়ছে তোর?
অ্যাক্সিডেন্ট?
হ্যাঁ, অ্যাক্সিডেন্ট। আমার বাড়ি থেকে কখন বেরিয়েছিলি মনে আছে?
6:30। অনেকদিন পর নেশা করেছিল, মীরা জানত না। অরূপের ঠোঁটের কোণে একটা হাসির রেখা ফুটে উঠেও মিলিয়ে যায়।
তারপর?
তারপর তারপর অন্ধকার, চাঁদের আলোয় ঠেকে আছে রাস্তাটা। আমি গাড়ি চালাচ্ছি, মীরা কিছু বলছে।
কি বলছে?
আবার কোনো শব্দ আসে না। চোখের মণি দুটো আবার অস্থির হয়ে ওঠে। অরূপ বোঝে নেশাটা তখনও কাটেনি সুপ্রিয়র, ফলে কথাগুলো সে শোনেইনি ঠিক মতো। কয়েকটা মুহূর্ত কেটে যায়। আচমকাই সুপ্রিয় নিঃশ্বাসের গতি বেড়ে যায়। চেয়ার ছেড়ে উঠে বসতে চায় সে। অরূপ কাঁধ চেপে ধরে আবার শুয়ে দেয় তাকে। সে হাত দিয়ে চেয়ারের হাতল আঁকড়ে ধরে সজোর। মুখে আবার অস্ফুটে শব্দ ভেসে ওঠে। গাড়িটা?
হ্যাঁ, গাড়িটা কি? মনে করার চেষ্টা কর প্রিয়, শুনতে পাচ্ছিস কিছু?
মনে কর একটা বিরাট বিরাট নীল রঙের লরি। হ্যাঁ,
লরিটা ধাক্কা দিয়েছে তোদের। মীরা কোথায়?
মীরা গাড়ির ভেতরে। মীরা গাড়ির ভেতরে আর আমি বাইরে পড়ে আছি। আমি বুকে হেঁটে এগিয়ে যাচ্ছি ওর দিকে। ওর মুখটা লাল, রক্তে লাল।
হ্যাঁ, কি বলছে ও?
বলছে আমি ছটফটিয়ে বার কয়েক কেঁপে ওঠে সুপ্রিয় শরীরটা। কপালের শিরাগুলো ভয়ানক রকম ফুলে উঠেছে, তবু থামে না অরূপ।
কি বলছে মনে কর, কি বলছে?
আমাদের গাড়িটা অন্ধকার, অন্ধকার। কথাগুলো ধীরে ধীরে মিলিয়ে আসে। সুপ্রিয় শরীরটা স্থির হয়ে আসে চেয়ারের উপরে। উঠে দাঁড়ায় অরূপ, তারপর বেসিন থেকে হাতে করে খানিকটা জল এনে ছিটিয়ে দেয় সুপ্রিয়র মুখে। মিনিট খানেক পরে তার জ্ঞান ফেরে। উঠে বসে প্রথমে চারপাশটা ঠাউর করার চেষ্টা করে সে। ধীরে ধীরে আগের কথা মনে পড়ে তার। অরূপের দিকে তাকিয়ে ঘুম জড়ানো গলায় জিজ্ঞেস করে,
হয়ে গেল সব?
অরূপ নতুন করে একটা সিগারেট ধরাতে ধরাতে বলে,
ওলো কিনা আমি বুঝতে পারছি না, নিজেই শুনে দেখ।
মোবাইলে রেকর্ডিংটা বন্ধ করে নিও। সুপ্রিয় সেটা স্টপ করে প্লে বাটনটা টিপে কানের পাশে রেখে শুনতে লাগলো।
আসল জায়গায় গিয়েই থেমে গেল।
মীরা
শোনা শেষ হতে ফোনটা আবার পকেটে ঢোকাতে ঢোকাতে সুপ্রিয় বলল,
অর্থাৎ সেই স্মৃতিটা একেবারেই মুছে গেছে মাথা থেকে।
তাও ঠিক বলা যায় না, তবে যদি কোথাও থেকে থাকে সেটা আমার আয়ত্তের বাইরে।
সুপ্রিয়কে চিন্তিত দেখায়, ভালো করে এখনো ধাতস্থ হয়নি সে। কি যেন ভাবতে ভাবতে বলে, ধাক্কাটা লাগার পরেই তো আমি গাড়ি থেকে পড়ে যাই, মাথায় চোট লাগে।
তাই তো শুনেছি,
কিন্তু তখনই জ্ঞান হারাই না।
আমার ধারণা চোট লাগার পরেও মিনিট দশে জ্ঞান ছিল তো,
অথচ সেই সময়টা স্মৃতিটা কিছুতেই মনে পড়ছে না।
খানিকটা পড়ছে, মানে মীরা যে তোকে কিছু বলতে চাইছিল সেটা তো মনে আছে।
কি যেন ভাবতে ভাবতে চুপ করে যায় সুপ্রিয়। ওরা বুঝতে পারে তাকে এই মুহূর্তে বেশি ভাবনা চিন্তার মধ্যে ঠেলে দেওয়া উচিত হবে না।
আমার মাথায় তো আর কোনো উপায় আসছে না, তবে একটা কাজ করে দেখতে পারিস।
কি কাজ? মাথা তুলে জিজ্ঞেস করে সুপ্রিয়।
অ্যাক্সিডেন্টটা যেখানে হয়েছিল সেখানে একবার নিজে গিয়ে দেখে আসতে পারিস, যদি কিছু মনে পড়ে।
আমি তাই ভাবছিলাম।
আর ততদিন দরকার হলে আমার এখানেই থাকতে পারিস, তত রাতটা।
তাতেই বা কি লাভ? বিয়ের আগে ওকে কথা দিয়েছিলাম মৃত্যুর পরেও আমরা একসাথে থাকব, সেই কথাটাই হয়তো রাখতে হবে আমাকে।
আবুল তো আমার কথা বন্ধ করতো,
বিরক্ত হয়ে কথাটা বলল ওর। অথচ কথাটা কানে যেতেই সুপ্রিয় চোখের মণি স্থির হয়ে গেল, হাত তুলে তাকে থামিয়ে দিয়ে বলল, দাঁড়া কি বললি এক্ষুনি?
বললাম মাঝে বাজে কথা
না, আজে বাজে নয়। আবুল তাবুল,
হ্যাঁ তাতে কি হলো?
কি জানি একটা কবিতার কথা মনে পড়লো হঠাৎ করে।
মন দিয়ে কবিতাটার কথাই যেন ভাবার চেষ্টা করল সে। মিনিটখানেক সেইভাবে চুপ করে থেকে আচমকা চেয়ার ছেড়ে উঠে পড়ে বলল,
আচ্ছা আর চলি তবে, দেখা যাক কি হয়।
অরূপ তাকে দরজা অব্দি এগিয়ে দিয়ে বলল,
যাবে কি সে?
সুপ্রিয় শুকনো হাসি হেসে বলল,
গাড়িটা তো আর নেই, ট্যাক্সি ধর নেব।
বেশ, তবে আমার কথাটাও মনে রাখিস, ভয় পেলে আমার দরজা খোলা আছে।
থাক, 4 বছর প্রেম করেছি, মেরে যদি ফেলতে চায় তো ফেলুক।
সে বেরিয়ে যেতে দরজা বন্ধ করে বারান্দায় এসে দাঁড়ায় ওর। বাইরেটা আপাতত খানিকটা শান্ত হয়েছে, রোদ কমে গিয়ে আকাশের এক কোণে খানিকটা মেঘ জমাট বেঁধেছে। ভুরু কুচকে সেই দিকে তাকিয়ে থাকল ওর। অদ্ভুত একটা খটকা বারবার খোঁচা দিচ্ছে তাকে, কোথায় যেন একটা ভুল হয়ে যাচ্ছে। ভূতে সে বিশ্বাস করে না, ইরাকে যদি সত্যি দেখা গিয়ে থাকে তবে সেটা সুপ্রিয় আলো আধারি স্মৃতি আর অবসন্ন মনের ইলিউশন। কিন্তু তাই যদি হয় তাহলে খামোকা মিথ্যে বলছে কেন সুপ্রিয়? দু এক ফোঁটা জল অরূপের কপালে এসে পড়ল, কালো মেঘটা জমাট বেঁধে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে আকাশের গায়ে, বৃষ্টি আসছে। স্টিয়ারিংয়ে হাত রেখে গুনগুন করে কি যেন একটা সুর ভাঁজছিলেন ইন্সপেক্টর শন। হঠাৎ গান থামিয়ে পাশে তাকিয়ে জিজ্ঞেস করলেন,
এতদিন পরে আপনার আবার এসব কাদা খোঁচানোর ইচ্ছা হলো কেন বলুন তো?
সুপ্রিয় অল্প হেসে মুখ ফিরিয়ে বলল,
বললে আপনি বিশ্বাস করবেন না।
তা 30 বছর পুলিশে চাকরি করছি, কোনটা বিশ্বাস করি আর কোনটা করি না তা নিজেই ভুলে গেছি।
বেশ তো, আপনি ভূতে বিশ্বাস করেন?
না।
তাহলে ধরে নিন স্মৃতির অমন্থন করতে যাচ্ছি।
দুপাশে গাছপালায় ঢাকা রাস্তার মাঝখান দিয়ে ছুটে চলেছে গাড়িটা। এ রাস্তায় গাড়ি ঘোড়া বিশেষ একটা চলে না। রাস্তার ধারে সার বেঁধে ভেপার ল্যাম্প লাগানো, এখন দুপুর বলে নেভানো আছে সেগুলো। দুপাশে ঘন জঙ্গলের ভিতর দিয়ে নানান রকম পাখির ডাক ভেসে আসছে। গাড়ির জানলা দিয়ে বাইরে তাকালে সবুজ ছুটন্ত গাছপালার সার ছাড়া আর কিছুই চোখে পড়ে না। শর্মা আবার গানে মন দিয়েছিলেন, কি যেন মনে পড়তে থেমে গিয়ে বললেন,
আপনার স্মৃতি রোমন্থন করতে আমার হিতে না বিপরীত হয়।
তা মানে?
মানে অ্যাক্সিডেন্টের পর মেডিকেল টেস্টে আপনার শরীরে মাদক পাওয়া যায়, আপনার উঁচু মহলে জানাশোনা আছে বলে পুলিশে আর টানাটানি করে।
সুপ্রিয় মাথা নেড়ে বলে, ওইটুকু নেশা করে গাড়ি চালাতে অসুবিধা হয় না।
সেদিন ঘুম পাচ্ছিল খুব।
এইটাই আশ্চর্য, লরি বা বড় জাতীয় গাড়িতে ধাক্কা খেলে সামনের সিটে যারা বসে আছে তাদের দুজনেরই মারাত্মক আঘাত লাগে। আপনার স্ত্রীর স্পট হয় কিন্তু আপনার চোট তেমন গভীর নয়।
আমার যতদূর মনে পড়ছে আমি আগেই দরজা ভেঙে নিচে পড়েছিলাম।
এইসব ক্ষেত্রে অবশ্য আগে থেকে কি হবে বলা যায় না, ধাক্কাটা কিভাবে লেগেছে কতটা জোরে লেগেছে সেভাবে তো আর সাক্ষী নাই।
লরিটা সিজ করতে পেরেছে?
কি আর এতলাটে থাকে, ট্রাফিকের মাঝখানে মেরে দিয়ে চলে যাচ্ছে, আর এ তো জনশূন্য রাস্তা।
রাস্তার একটা বিশেষ জায়গায় এসে গাড়িটা দাঁড় করিয়ে দিলেন শর্মা, তারপর বাইরেটা দেখিয়ে বললেন,
এখানে হয়েছিল অ্যাক্সিডেন্ট, দেখুন কি মনে পড়ে।
এতক্ষণ সামনের দিকেই তাকিয়েছিল সুপ্রিম, কথাগুলো কানে যেতে সোজা হয়ে বসল সে। গাড়িটার ঠিক পাশেই একটা ল্যাম্প পোস্টের আধখানা ভেঙে আছে, উপরের অংশটা নেই, তার পাশেই একটা নতুন ল্যাম্প পোস্ট লাগানো হয়েছে। সেদিকে তাকিয়ে সুপ্রিয় হেসে বলল,
এমনি নতুন লাগিয়ে ফেলেছে।
এই সব জায়গায় রাস্তায় আলো না থাকলে দিনে একটা করে অ্যাক্সিডেন্ট হয়।
গাড়ি থেকে নামতে যাচ্ছিল সুপ্রিয়, হঠাৎ সামনে তাকাতেই সে থেমে যায়। বুকের ভিতরটা কেমন যেন ছ্যাপ করে ওঠে তার। খানিক দূরে লম্বা রাস্তাটা একটুখানি বাঁক খেয়েছে, কয়েকটা গাছপালার এগিয়ে আসা ডালপালায় খানিকটা ঢাকা পড়েছে রাস্তাটা। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে অজানা একটা ভয় এসে চেপে ধরল সুপ্রিয়তে। তার শুকনো মুখের দিকে তাকিয়ে শর্মা জিজ্ঞেস করলেন,
ব্যাপার কি? ওদিকে তাকিয়ে আসেন যা,
কি জানি মনে হচ্ছে এক্ষুনি কিছু একটা বেরিয়ে আসবে ওখান থেকে।
কি আবার বেরিয়ে আসবে, সামনের রাস্তা তো ফাঁকা।
তা জানি, তাও বারবার মনে হচ্ছে।
শর্মা একটা বড় সড় দীর্ঘশ্বাস ফেলে বললেন,
সেটা স্বাভাবিক কিছু নয়, সেদিন এখানেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল, লরিটাও বোধ হয় ওখান থেকেই বাঁক নিয়ে ধাক্কা মেরেছিল আপনাদের, সেই ভয়টাই রয়ে গেছে।
তা তো বুঝলাম, কিন্তু
কিন্তু কি?
কিছু না, বাইরে আসুন।
গাড়ি থেকে দুজন বাইরে বেরিয়ে এল। গাছের ফাঁক দিয়ে মাথার উপর নীলচে আকাশ চোখে পড়ছে, আশপাশের বাতাস যেন থমকে দাঁড়িয়ে আছে। এখানে চারিদিকে তাকিয়ে গাছপালার জঙ্গল ছাড়া আর কিছুই চোখে পড়ল না সুপ্রিয়র।
আপনার গাড়িটা কোথায় পড়েছিল মনে আছে?
না,
ওই বাঁকটার কাছে, আর আপনি এই ল্যাম্প পোস্টের কাছে।
ল্যাম্প পোস্টটা ভালো করে দেখতে দেখতে সুপ্রিয় বলল,
চোখে যা দেখেছি প্রায় কিছুই মনে নেই, খালি কিছু কিছু শব্দ মনে পড়ছে।
কিরকম শব্দ?
মানে এ ধরুন মীরার আত্মনাদটা, লরির হর্ন, আর
কি যেন ভেবে চুপ করে যায় সুপ্রিয়। শর্মা ভুকুটি করে বলেন,
কি?
একটা মেয়েলি গলার হাসির শব্দ।
অসম্ভব, আপনার স্ত্রীর পক্ষে সে অবস্থায় হাসা সম্ভব না, আর আপনারা দুজন ছাড়া কেউ তো ছিল না সেখানে।
ভুল শুনে থাকতে পারি, আবার নাও শুনে থাকতে পারি। যাই হোক, এদিকে আসুন তো।
জঙ্গলের ভিতরে কি একটা চোখে পড়তে সেদিকে কয়েক পা এগিয়ে যায় সুপ্রিয়। তারপর মাটির উপর বসে পড়ে মন দিয়ে কি যেন দেখতে থাকে। শর্মা তাকে ফলো করে পিছনে গিয়ে দাঁড়িয়ে দেখেন একটা গাছের কাটা কাণ্ড মন দিয়ে দেখছে সুপ্রিয়। তিনি অবাক হয়ে যান, চারপাশে একবার তাকিয়ে বলেন,
একটু তাড়াতাড়ি করুন, আমাকে আবার থানায় ফিরতে হবে।
এ জিনিসটা চোখে পড়েনি আপনাদের?
ওটা গাছের কাণ্ড?
ভালো করে লক্ষ্য করেন শর্মা, ধারালো কোনো অস্ত্র দিয়ে এত নিচ থেকে গাছটাকেও কেটেছে যে সেটা কি গাছ আর বোঝার উপায় নেই। সেদিক থেকে মুখ ঘুরিয়ে শর্মা বলেন,
এদিকে জঙ্গল থেকে অনেক স্থানীয় লোকই কাঠ কেটে নিয়ে যায়।
আর কিছু না বলে উঠে পড়ে সুপ্রিয়, তারপর বাঘটার কাছে এগিয়ে গিয়ে ভালো করে কিছু দেখার চেষ্টা করে। এতক্ষণে বেশ বিরক্ত লাগে শর্মা, এক্ষুনি না ফিরতে পারলে দেরি হয়ে যাবে। নেহাত উপরওয়ালার হুকুম বলে বড় লোকের সাপ পূরণ করতে হচ্ছে তাকে। গাড়ির ভিতরে গিয়ে বসে পড়লেন তিনি। খানিক পরে সুপ্রিয় এসে বসে পড়ল। তার মুখে চোখে সন্ধ্যের অন্ধকার নেমেছে, কি যেন একটা ভাবনা তার সমস্ত মনকে গ্রাস করে রেখেছে। পাশের সিটে বসে পড়ে জানলার বাইরে তাকিয়ে এসে বলল,
আমার শরীরটা ভালো লাগছে না, তাড়াতাড়ি চল।
গাড়িতে স্টার্ট দিতে দিতে শর্মা বলেন,
সেদিনের শেষ কোন কথাটা মনে পড়ছে বলুন তো?
একটা না কিছুই মনে পড়ছে না, খালি কয়েকটা শব্দ আর ছেঁড়া ছেঁড়া কয়েকটা ছবি।
মিনিট দুয়েক চুপ করে থেকে মুচকি হাসলেন শর্মা।
কখন আপনি জিজ্ঞেস করেছিলেন? না আমার জিজ্ঞেস করা হয়নি। আপনি ভূতে বিশ্বাস করেন?
পকেট থেকে মোবাইল ফোনটা বের করল সুপ্রিয়। আজ সকালেই নিজের ঘরে কয়েকটা সেলফি তুলেছে সে, তার প্রথম ছবিটায় সে চোখ রাখল। ছবিতে সে হলদে রঙের একটা টি শার্ট পরে দাঁড়িয়ে আছে, চোখে মুখে উত্তেজনার ছাপ, জামার একটা বোতাম খোলা, তার ফাঁক দিয়ে গলাটা চোখে পড়ছে, একটা আবছা নীল হাত সাপের মতো জড়িয়ে ধরেছে গলাটা। ফোনটা আবার পকেটে ঢুকিয়ে অস্ফুটে উত্তর দিল সুপ্রিয়, করি।
আমার সাথে একটা কাজ করতে পারবে?
কি করতে চাইছেন?
প্ল্যান চ্যাট।
প্ল্যান চ্যাট? ইম্পসিবল।
কিসে ইম্পসিবল? এই জিনিস আগে করিস নি তুই?
হ্যাঁ করেছি, কিন্তু সেসবই এক্সপেরিমেন্ট ছিল।
ধরে নে এটাও একটা এক্সপেরিমেন্ট।
বুঝতে পারছিস না প্রিয়, তো ভালো করে মাথার ডাক্তার দেখানো উচিত। অ্যাক্সিডেন্টে স্পট ডেথ হয়েছে মেয়েটা, আমি নিজে দেখেছিলাম।
আর আমার ফোনের ছবিগুলো তুই দেখেছিস?
আরে ইন্টারনেট ঘেঁটে দেখ, ওরকম হাজারটা ছবি আছে।
এই ছবিগুলো আমার নিজের তোলা, ওর যত দিন যাচ্ছে একটু একটু করে আমার কাছে সরে আসছে। সেদিন ওই 10 মিনিটে ঠিক কি হয়েছিল যদি জানতে না পারি, ভয়ে যাবে না আমার মন থেকে?
সেটা জানার উপায় প্ল্যান চেক না।
সেদিন ঘটনাস্থলে আমি আর মীরা ছাড়া অন্য কেউ ছিল না, আমার কিছুই মনে পড়ছে না, আর মীরা মৃত। অন্য কোনো উপায় জানা আছে তোর?
উত্তর খুঁজে না পেয়ে ছাদের পাঁচিলে বসে পড়ল অরূপ। একটু দূরে অন্যদিকের পাঁচিলে হাত রেখে দাঁড়িয়েছিল সুপ্রিয়। অন্যদিনের থেকে আজ আরো বেশি ফ্যাকাশে লাগছে তাকে। অবিন্যস্ত চুল কপালের উপর ভিড় করে এসেছে, সমস্ত মুখ জুড়ে কালচে ছোপ পড়েছে। নিচু গলায় এসে বলল,
আমি ভেবেছিলাম ইন্সপেক্টর শর্মাকে রাজি করানোটা কঠিন হবে, এখন দেখছি এতদিন প্যারাসাইকোলজি নিয়ে যে পড়াশোনা করেছে সেই বিশ্বাস করতে চাইছে না।
প্ল্যানচেটটা প্যারাসাইকোলজির আন্ডারে পড়ে না, কোনো লাভ হবে না এসব করে।
কথাটা শুনে হাসল সুপ্রিয়, তারপর এক পা এগিয়ে এসে বলল,
এই এক আশ্চর্য অনুভূতি জানিস, সারাক্ষণ মনে হয় মীরা আমার পাশেই আছে, যেন কিছু বলতে চাইছে।
পেটে থাকতে সারাক্ষণই কিছু না কিছু বলে যেত, ওষুধ খেয়েছি কিনা, ল্যাপটপে বেশি গেম খেলছি কিনা, তো তেমনই অদরকারি কিছু। সে বেঁচে থাকলে কথাগুলো শোনার কথা মনেই হতো না। অথচ এখন পাঁচিল থেকে নেমে দাঁড়ায় অরূপ, মুখ তুলে বলে,
মানুষের মৃত্যু মানে তার সাথে অনেকগুলো কল্পের মৃত্যু। বেঁচে থাকলে আজ ওই ছাদেই হয়তো আমরা তিনজন দাঁড়িয়ে থাকতাম, অন্য কিছু নিয়ে আলোচনা করতাম।
আলোচনা হতো না, মীরা থাকলে গোটা সময়টা ঘাড় মেকিয়ে গুরু তুলে হাসির মতো মুখ করে সেলফি তুলত খালি। দুজনের মুখেই হাসি খেলে যায়। সুপ্রিয়র পাশে এসে দাঁড়ায় অরূপ, তারপর কি যেন ভেবে বলে,
আচ্ছা সেদিনের কোনো ছবি নেই তোর কাছে?
সুপ্রিয় মাথা নাড়ে, তারপর বেশ কিছুক্ষণ চুপ করে থেকে গা ঝাড়া দিয়ে বলে,
আচ্ছা কি কি লাগবে বললি না তো?
কিসে?
প্ল্যানচেট।
মাথা নামিয়ে নেয় অরূপ, তারপর ধীরে ধীরে বলে,
একখানা লেখার মতো কাগজ, একটা পেন, একটা মোমবাতি,
আর কিছু না।
না
এইসব তো কোনো ব্যাপারই না, কালই জোগাড় হয়ে যাবে।
তার মুখের দিকে একবার তাকায় অরূপ বলে,
আমি আবার বলছি এসব করে কোনো লাভ হবে না।
তোরা আগের বার করেছিলি যখন তখন কিছু হয়নি?
তাই বলতে পারিস, যে মিডিয়াম ছিল সে অজ্ঞান হয়ে গেছিল, কাগজের উপর কয়েকবার নড়াচড়া করেছিল পেনটা, তাতে যা লেখা হয়েছিল তার কোনো মানেই দাঁড়ায় না।
তারপর?
তারপর আর কি, সবনি আর মাথা ঘামায়।
কিন্তু অজ্ঞান হয়ে গেল?
সেটা বন্ধ ঘরে কনস্ট্যান্ট ধূপের ধোঁয়ায় অথবা স্বেচ্ছায়, সব ভূতনামানোর কারসাজি, বেশিরভাগ সময় পার্লার ট্রিক। যাই হোক, মিডিয়াম কে হবে?
ইন্সপেক্টর শর্মা।
শর্মা রাজি হলো কি করে?
ওই যে উপর মহলের চাপ। ভাবলাম মীরাকে আমিও চিনতাম, তুইও চিনতিস, কিন্তু কেসের ব্যাপারে শর্মা আমাদের দুজনের থেকে ভালো জান। সুপ্রিয়র বাড়ির ছাদটা ছোট হলেও সাজানো গোছানো, একপাশে ফ্লাওয়ার বেড করে রকমারি ফুলের গাছ লাইন দিয়ে সাজানো আছে, রংজমে নুড়ি পাথর ফেলে ঘেরা আছে জায়গাটা, তার একটু পাশেই ছোট জলের কল। সুপ্রিয়রা এখানে না থাকলে একতলার ভাড়াটেরাই গাছে জল দিত। মীরা বিকেলে এসে দাঁড়াত ছাদের কিনারায়, তারপর কল থেকে জল নিয়ে ছিটিয়ে দিত গাছের উপরে। ঠিক সেই সময়ে আকাশের এক কোণে সূর্যটা ডুবে যেত। আজও ঠিক একইভাবে ডুবতে চলেছে সূর্যটা, মাটির বুক ছুঁয়ে একটু একটু করে কুয়াশা উঠে আসছে উপরে, একটানা ঝিঁঝিরটা ক্রমাগত বিকেলের মৃত্যু ঘোষণা করছে।
মীরার ফোনটা পেয়েছিলি তুই?
অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছিল সুপ্রিয়, আচমকা প্রশ্নে সম্বিত ফিরল তার।
হ্যাঁ পেয়েছিলাম, কিন্তু সেটা একেবারেই নষ্ট হয়ে গেছে।
তুই কি এত ভাবছিস বল?
সুপ্রিয়র অন্ধকার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে অরূপ, তার ভুরু দুটো আশ্চর্য রকম কুঁচকে আছে। দূর প্রান্তে তাকিয়ে ধীরে ধীরে এসে বলল,
বারবার একটা কবিতার কথা মনে পড়ে যাচ্ছে।
কি কবিতা?
সেদিন তোকে বললাম না, আবোল তাবোলের কবিতা।
বাড়ি এসে বইটা নিয়ে বসেছিলাম, হঠাৎ একটা কবিতায় চোখ আটকে গেল। পরশু রাতে স্পষ্ট চোখে দেখলু বিনা চশমাতে, পান্তভূতের জ্যান্ত ছানা করছে খেলা জোছনাতে।
পুরোটা মনে আছে তোর?
তো সে কোন ছোটবেলায় পড়েছে? কিন্তু এর সাথে মীরার কি সম্পর্ক?
জানি না।
মানে তুই তো সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছিস এককালে, আমাকে একটা কথা বলতো।
কি কথা?
আমরা আমাদের কোন ইন্দ্রিয়টাকে বেশি বিশ্বাস করি, চোখ না কান?
অবশ্যই চোখ। এর সাথে একটা মজার ব্যাপার আছে।
কিরকম ব্যাপার?
দেখ, সৃষ্টির শুরু থেকে মানুষ যার সাথে কথা বলতো তাকে চোখেও দেখতে পেত, হাজার হাজার বছর ধরে এই নিয়ম চলে এসছে। ব্যাপারটা আমাদের মাথার মধ্যেও গেঁথে গেছে, কিন্তু বছর পঞ্চাশেক হলো আমরা রেডিও, মোবাইল, টেপ রেকর্ডার এইসব হাতে পেয়েছি, এখন কথা বলতে গেলে আর সামনে এসে দাঁড়াতে হয় না। আমরা সেটা মানিয়ে নিয়েছি, কিন্তু আমাদের ব্রেন এখনো সেটা অ্যাডাপ্ট করেনি, ফলে গলার আওয়াজ শুনলেই সে শরীর খোঁজার চেষ্টা করে। ভেবে দেখ, আমরা রেডিও জকিদের গলা যখন শুনি তখন মনে মনে তাদের একটা চেহারা কল্পনা করি, চেহারা দেখলে গলার আওয়াজ কল্পনা করার চেষ্টা কিন্তু ততটা করি না।
সে আর বলতে,
আমি ছেলেবেলায় একজনের গলা শুনে ভাবতাম তাকে আমির খানের মতো পিত, পরে বড় হয়ে তার যে চেহারা দেখলাম সে আর বলার মতো নয়।
সে যাই হোক, কথা শুধু মানুষের গলা নয়, অপরিচিত যে কোনো শব্দ শুনলে আমরা আগে তার উৎস খোঁজার চেষ্টা করি। উৎস খুঁজে পেলাম তো ভালো, নচেত আন্দাজে কিছু একটা মিলিয়ে নেওয়ার চেষ্টা করি। নাম এলাটা আমাদের ব্রেনের কাছে এতটাই অস্বস্তিকর যে আন্দাজটাকেই সে প্রতিষ্ঠিত সত্য বলে মেনে নেয়।
এতক্ষণে আরো ঝাঁপিয়ে নেমেছে সন্ধ্যাটা, দূরে হাইরাইজ ফ্ল্যাটের আলোগুলো জ্বলে উঠছে একটু একটু করে, তাতেই চিকচিক করে চলছে সুপ্রিয়র চোখ। তিন মাস আগে ঠিক এরকমই কোনো এক সন্ধ্যায় গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল দুজন। তারপর থেকে সকালে জ্ঞান আসা অব্দি সবকিছুই খোঁট পাকিয়ে আছে। একটা তীব্র বেগে ছুটে আসা লরির ধাক্কা, রক্তে ভেজা মুখ, মেলি গলার হাসি, গাছপালার ফাঁক দিয়ে মাথার উপর গোল চাঁদ। হঠাৎ সুপ্রিয়র শিরদাঁড়া দিয়ে ঠান্ডা একটা স্রোত খেলে গেল, অস্ফুটে উচ্চারণ করল সে, হরো সেদিনের ঘটনায় আমি আর মীরা ছাড়া আরো একজন সাক্ষী আছে।
সে কি? কে সে?
চাঁদ। সেদিনও এরকমই চাঁদ উঠেছিল আকাশে।
নিজা আবার ভুলভাল বকতে শুরু করেছিস।
অরূপের পিছন পিছন সিঁড়ির দিকে পা বাড়ায় সুপ্রিয়, তার মুখ থেকে একটু আগের বিষণ্নতা মুছে গেছে। টেবিলের ঠিক মাঝে মোমবাতিটা স্থির হয়ে চলছে, ঘরের সব জানলা বন্ধ বলে একটুও নড়ছে না শিখাটা, থমকে দাঁড়িয়ে আছে। মোমবাতির ঠিক পাশেই রাখা আছে মীরার একটা মাঝারি সাইজের ছবি। টেবিলের তিন দিকে বসে আছে তিনটে মানুষ, তাদের ছটা হাত রাখা আছে টেবিলের উপরে। বাইরে ছিঁচির ডাক আর ঘড়ির টিক টিক শব্দ ছাড়া বাকি সব কিছু আশ্চর্য রকম নিস্তব্ধ। রাত একটা বেজেছে, বাইরে কুটকুটে অন্ধকার।
এটা মশার কয়েল জ্বললে হতো,
বিরক্ত মুখে কথাটা বললেন শর্মা। সাদা রঙের একটা পাঞ্জাবি তার গায়ে, ছড়ানো হাতে রাঙুলে তিনটে আংটি মোমের আলোয় ঝলসে উঠছে বারবার। হাত নাড়াতে মানা আছে বলে চাপড়ে মশা মারতে পারছেন না ভদ্রলোক।
কাজটা করছেন যখন দয়া করে মন দিয়ে করুন।
সে তো করছি, কিন্তু মশা বসলে আর মন বসছে না।
আর কোনো কথা শোনা যায় না। সুপ্রিয়র হাত দুটো টেবিলের উপর স্থির, মীরার ছবিটা সোজাসুজি তার দিকেই তাকিয়ে আছে। বেঁচে থাকতে তার প্রতি সব থেকে বেশি টান ছিল মীরার, আর চোখে মাঝে মাঝে তার দিকে তাকাচ্ছে অরূপ। এই কদিনে যেন অনেকটা বদলে গেছে সুপ্রিয়। একসময় যে ছেলে ভগবানে অবধি বিশ্বাস করত না, সে আজ প্ল্যান চেটে বসেছে। ইতিমধ্যে ঘণ্টাখানেক কেটে গেছে, বলার মতো কিছুই ঘটেনি। অরূপ আগেই বলেছিল দুটো অবধি যদি কিছু না হয় তাহলে উঠে পড়তে হবে। মনে মনে সে জানে দুটো কেন, ভোর চারটে অবধি বসে থাকলেও লাভ কিছুই হবে না। অথচ চোখের সামনে মীরার ছবিটা আছে বলে তার কথা মনে পড়ে যাচ্ছে বারবার।
মশাটা মারতে পারেন।
সুপ্রিয়র গলার আওয়াজ শুনে মুখ তুলে তাকায় অরূপ। ইন্সপেক্টর শর্মার গালে একটা মশা বসেছে, রক্ত খেয়ে বেশ ফুলেছে সেটা, অথচ একটু আগে ধাতানি খেয়ে মশাটা মারতেও পারছেন না ভদ্রলোক। আর একবার কথাটা বলতে যাচ্ছিল সুপ্রিয়, অরূপ হাতের ইশারায় তাকে থামিয়ে দেয়, নিচু গলায় প্রায় ফিসফিস করে বলে,
মিস্টার শর্মা।
শর্মার চোখ এখনো সম্মোহিতের মতো মোমবাতির আলোর দিকে স্থির, মাছের মতো নিষ্ফলক চোখে চেয়ে আছে তা। শরীরের সমস্ত রক্ত যেন পাথরের মূর্তির মতো থমকে দাঁড়িয়েছে।
ইম্পসিবল,
কথাটা উচ্চারণ করে অরূপ। তারপর টেবিলের এক পাশ থেকে এক টুকরো কাগজ তুলে রেখে দেয় তার হাতের নিচে।
আপনি শুনতে পাচ্ছেন মিস্টার শর্মা?
ইন্সপেক্টর শর্মা! ফাঁকা ঘরে অরূপের কলার স্বর প্রতিধ্বনিত হতে থাকে, কোনো উত্তর আসে না। মশাটা শরীর ভারী করে এতক্ষণে নিজেই উড়ে গেছে। এতক্ষণে সুপ্রিয়র গলা শোনা যায়, কেউ এসেছেন। স্থির ছবি থেকে তাকিয়ে এখনো হাসছে মীরা, তার কালের কল্পে এখনো হলুদ আলো নামছে, চোখ দুটো ছায়ায় ঢাকা। খসখস আওয়াজ হতে কাগজের উপর চোখ পড়ল দুজনের, কয়েকটা সরু রেখা ফুটে উঠছে সেখানে। ইংরেজি বা বাংলায় তার কোনো মানে দাঁড়ায় না। সাদা কাগজের মাঝ বরাবর কয়েকটা কালো রেখা, একটা না, ইচ্ছে মতো ছুটে চলেছে।
মীরা!
নামটা উচ্চারিত হতেই থেমে যায় কলমটা। কাগজটা সরিয়ে আরেকটা নতুন কাগজ গুঁজে দেয় অরূপ। পাথরের মূর্তি আবার স্তব্ধ হয়ে যায়। সুপ্রিয়র টেবিলের উপর রাখা হাত দুটো কেঁপে উঠছে বারবার। প্রায় বন্ধ হয়ে আসে নিঃশ্বাসের তলায় আবার শব্দ শোনা গেল।
তুমি কি কিছু বলতে চাও আমাকে?
কয়েক সেকেন্ড কোনো উত্তর এলো না। অরূপ স্থির চোখে কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করল,
অ্যাক্সিডেন্টের দিন ঠিক কি ঘটেছিল মীরা?
একটুখানি নড়ে উঠল পেনটা, সাথে হাতটাও। তারপর যে ঘটনাটা ঘটল তাতে দুজনেরই বুকের রক্ত জমে ঠান্ডা হয়ে গেল। ইন্সপেক্টর শর্মার চারটে আঙুল ছুরির মতো আঁকড়ে ধরল পেনটাকে, তারপর ক্রমাগত আঘাত করতে লাগলো সাদা কাগজের উপর। পাশবিক হিংস্রতায় যেন ছিঁড়ে ফেলতে চাইল সমস্ত কাগজটা। ভয়ে বেশ খানিকটা পিছিয়ে এসেছিল। সুপ্রিয়র মুখে বিস্ময় আর ভয় দুটো একসাথে খেলা করছে এখন। সে অরূপের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল,
এসবের মানে কি?
সাইন ল্যাঙ্গুয়েজ।
কিসের সাইন এটা?
খুন।
চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় সুপ্রিয়, গলকণ্ঠটা ওঠানামা করে বেশ কয়েকবার।
কে খুন করেছে তোমাকে?
এতক্ষণে ইন্সপেক্টর শর্মার হাত থেমে গেছে, তার চোখ মুখ থেকে সেই ঠান্ডা দৃষ্টি উধাও। ঘাড় আলগা হয়ে মাথাটা ধীরে ধীরে নেমে আসছে টেবিলের উপরে। হাত বাড়িয়ে কাঁধ চেপে ধরে তাকে আবার আগের মতো বসিয়ে দেয় অরূপ। সাথে সাথে চোখে পড়ে কলমের তলায় থাকা কাগজটা। অজস্র কলমের আঁচড়ে বেশ কয়েক জায়গায় ছিঁড়ে গেছে, তাও অরূপের মনে হলো আঁচড়গুলো বিশেষ একটা আকার নিয়েছে। তার প্রথম তিনটে ইংরেজি অ্যালফাবেট, পরের তিনটে সংখ্যা। কাগজটা মোমের আলোয় ধরে পড়ার চেষ্টা করে অরূপ।
এ আর পি, তারপর 512। কি বলতো এরা?
সুপ্রিয়র দিকে কাগজটা তুলে ধরে জিজ্ঞেস করে অরূপ। কাঁপা কাঁপা হাতে সেটা একবার চোখের সামনে ধরে আবার রেখে দিয়ে সে বলে,
না আমি কিছু বুঝতে পারছি না। এ আর পি, এর কি আমার নাম হতে পারে? তাহলে 512টা কি?
খানিকটা সময় কেটে যেতে ধীরে ধীরে উঠে বসেন ইন্সপেক্টর শর্মা। এতক্ষণ যা ঘটেছে তার সমস্তটাই তার কাছে অজানা। কাগজটা নিয়ে কয়েকবার উল্টে পাল্টে দেখেন তিনি,
অবিশ্বাসের সুরে একবার দুজনের দিকে তাকিয়ে নিয়ে বলেন,
আমি কি ঘুমিয়ে পড়েছিলাম?
তা খানিকটা বলা যায়।
আর কিছু জিজ্ঞেস করেন না শর্মা। চেয়ারে পিঠ এলিয়ে দিয়ে সিলিংয়ের দিকে তাকিয়েছিল সুপ্রিয়। হঠাৎ সোজা হয়ে বসে কি যেন ভেবে বলল,
আচ্ছা তুই শেষ কি প্রশ্নটা করেছিলি মনে আছে?
একটু ভেবে অরূপ বলল,
তোমাকে কে খুন করেছে?
খুন? খুন এলো কোথেকে?
512 মানে 5th December, অরূপের জন্মদিন।
মনে হচ্ছে এটা পাসওয়ার্ড।
বেটা শর্মা, আপনার ফোনে ইন্টারনেট আছে?
তা আছে, কিন্তু কি হবে?
আমার মনে হচ্ছে মীরার ইমেল অ্যাকাউন্টে এমন কিছু আছে যা সে আমাদের দেখাতে চায়।
মানে অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিছু?
অ্যাক্সিডেন্ট? আই ডোন্ট থিংক সো। তাড়াতাড়ি ফোনটা দিন।
শর্মা কিছু উত্তর দিতে যাচ্ছিলেন, অরূপ হাত তুলে থামিয়ে দেয় তাকে। তার চোখ মুখে আচমকাই উত্তেজনার রেখা ফুটে উঠছে।
রে তোর আবার কি হলো রে?
অবাক হয়ে জিজ্ঞেস করে সুপ্রিয়। মাথা নিচু করে কিছুক্ষণ বসে থেকে ধীরে ধীরে জবাব দেয় অরূপ,
আমি জানি ওতে কে আছে।
তুই জানিস? কি করে?
মাথা নামিয়ে নেয় অরূপ।
আমাদের কিছু পুরনো ফটো আছে ওতে।
তোদের বলতে?
উঠে দাঁড়ায় সুপ্রিয়।
মানে আমার আর মীরার। আমার ফোনেও আছে, চাইলে আমার থেকেই দেখে নিতে পারিস। ওর ইমেল খোলার দরকার নেই।
মানে আপনি কি বলছেন, বিয়ের আগে আপনার
এবং সম্ভবত পরেও? সুপ্রিয়র গলায় একটু আগের ভয় আর বিস্ময় দুটোই মুছে গেছে। এক পা করে এগিয়ে গিয়ে অরূপের উল্টো দিকের চেয়ারে এসে বসে পড়েছে। অরূপ এখনো নিষ্পলক চোখে তাকিয়ে আছে মাটির দিকে। একটু আগে ইন্সপেক্টর শর্মার মতোই পাথরের মূর্তিতে পরিণত হয়েছে সে। মোবাইলে ছবিগুলো দেখার পর আমি তোর কাছেই আগে এসেছিলাম অরূপ। তুই মনস্তত্ত্বের কি জানিস সেটা ভেবে না, তোর উপর বিশ্বাস করে। এই গোটা ঘটনাটায় অনেকগুলো ইলিউশন মিশে আছে। তাই মনে হয় তোকে বিশ্বাস করাটা আমার সব থেকে বড় ইলিউশন। উপাস থেকে উত্তর এলো না। ঘরের পরিবেশ আরো ঘন হয়ে উঠছে। নিঃশব্দে কয়েকটা মুহূর্ত কেটে গেল। একটু একটু করে মাথা তুলল অরূপ। রুমাল বের করে কপাল থেকে ঘাম মুছে বলল,
কিন্তু অ্যাক্সিডেন্টের সাথে কি সম্পর্ক?
নেই তো, অ্যাক্সিডেন্টের সাথে এই ঘটনার কোনো সম্পর্ক নেই। কারণ 3 মাস আগের সেই রাতে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, হয়েছে খুন। ঠান্ডা মাথায় ধূর্ত ডেলিভারেট মার্ডার।
আপনি কি বলছেন, আমার তো কিচ্ছু মাথায় ঢুকছে না। সেদিন আপনারা দুজন ছাড়া যে আর কেউ গাড়িতে ছিলেন না সে কথা আপনি নিজেই বলেছেন।
শর্মার মুখের দিকে তাকিয়ে একটা একপেশে হাসি হেসে চেয়ার ছেড়ে উঠে পড়ে সুপ্রিয়। অরূপের সিগারেট কেস থেকে একটা সিগারেট বের করে নিজে ধরায়। অরূপকে অফার করতে সে মাথা নেড়ে না জানে। ঠোঁটের কোনায় সিগারেট রেখে আগুন ধরিয়ে একটা লম্বা টান দিয়ে বলতে শুরু করে সুপ্রিয়। সেলফি, অর্থাৎ নিজের ছবি নিজে তোলা। আমার স্ত্রীর সেলফি তোলার বাতিল ছিল এবং তার পাল্লায় পড়ে আমার। যাই হোক, এক সপ্তাহ আগে একদিন রাতে কিছু একটা শব্দে আমার ঘুম ভেঙে যায়। কাল অরূপ আমায় বলেছে অপরিচিত কোনো শব্দ আমরা সহ্য করতে পারি না, ফলে তখন আমার মনে হয় শব্দ এসেছে আমার ফোন থেকে। মোবাইলটা হাতে নিয়ে আমি পুরনো ছবি দেখতে থাকি এবং অ্যাক্সিডেন্টের দিনের ছবিগুলো দেখতে গিয়ে একটা অদ্ভুত জিনিস চোখে পড়ে আমার।
কি আশ্চর্য, তুই নিজেই বলেছিলি সেদিনের কোনো ছবি ফোনে ছিল না।
এক্স্যাক্টলি, সেদিনের একটা ছবিও ফোনে ছিল না। ব্যাপারটা ভারী আশ্চর্যের, আমাদের দুজনেরই ছবি তোলার প্রতীক, তাও সেদিন একটাও ছবি তুললাম না। যাই হোক, ব্যাপারটা কতটা গুরুত্ব দিইনি আমি, কিন্তু মীরার মোবাইলের খোঁজ করতে গিয়ে দেখি পুলিশ রিপোর্টে সেটারও কোনো হদিশ নেই। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ মনে হলো। তাহলে কি কেউ ইচ্ছা করে সরিয়ে দিয়েছে ছবিগুলো? কিন্তু কেন? একটু থেমে সিগারেটে আরেকটা টান দিল সুপ্রিয়। তারপর ইন্সপেক্টর শর্মার দিকে ঘুরে জিজ্ঞেস করল,
আচ্ছা মিস্টার শর্মা, বলো দেখি আমরা সেলফি কখন তুলি?
কখন আবার? ছবি তোলার অন্য কেউ না থাকলে?
হ্যাঁ, বা ধরুন দুজন আছি কিন্তু দুজনেই ছবিতে থাকতে চাই, সেক্ষেত্রেও সেলফি তোলা ছাড়া উপায় নেই। কিন্তু ধরে নিন দুজনের বদলে তৃতীয় একজন উপস্থিত আছে, তখন?
তখন সেই তুলে দিতে পারবে।
অর্থাৎ সেদিনের ছবিগুলো হাতে থাকলে ক্যামেরার সামনে বা পিছনে তৃতীয় ব্যক্তির অস্তিত্ব প্রমাণ করাটা অসম্ভব কিছু হতো না, তাই ছবিগুলো ডিলিট করতে হয় তাকে। আমার পাসওয়ার্ড সে জানতো, জানতো না মিরারটা, তাই অগত্যা সেটা লুকাতে বা নষ্ট করে ফেলতে হয় তাকে।
মানে আপনি বলছেন সেদিন আপনাদের সাথে তৃতীয় কোনো ব্যক্তিও ছিল? কিন্তু তোর সেলফিগুলোতে যে মিরার?
প্রশ্নটার উত্তর দেয় না সুপ্রিয়, পকেট থেকে মোবাইল ফোনটা বের করে টেবিলের উপর রেখে বলে, মিরার ভূত, তাই তো? পরশু রাতে স্পষ্ট চোখে দেখনু বিনা চশমাতে পান্তভূতের জ্যান্ত ছানা করছে খেলা জ্যোৎস্নাতে। ভূতেদের সাধারণত চাঁদের আলোতেই দেখা যায় এবং তারা কেবলমাত্র সাদা জামা কাপড় পরে থাকে। এর একটা কারণ আছে, সে যাই হোক, আমি অরূপকে প্রথম দিন ঘটনাটা জানাতে সে আমাকে হিপনোটাইজ করে এবং হিপনোটাইজড অবস্থায় আমি যা যা বলি সমস্ত রেকর্ড করে। এবার এইটা ভালো করে শুনে দেখুন।
গাড়িটা কি মনে করার চেষ্টা কর প্রিয়, শুনতে পাচ্ছিস কিছু? মনে কর একটা বিরাট বিরাট নীল রঙের লরি।
নীল রঙের লরি, চাঁদের আলোয় ছলমলে রাত ছিল সেদিন। লরি দেখতে পাওয়াটা অস্বাভাবিক কিছু না, কিন্তু মুশকিল হলো রংটা নিয়ে। চাঁদের আলো রূপালী ছাড়া অন্য কোনো রং প্রতিফলিত করতে পারে না, তাই জ্যোৎস্নায় লরি দেখা গেলেও তার রং দেখা অসম্ভব। তাছাড়া ছিল সোডিয়াম পেপারের হলুদ আলো, তাতেও রং দেখা যায় না। অর্থাৎ সেদিন অ্যাক্সিডেন্টের সময় আমার পক্ষে গাড়ির রং দেখতে পাওয়া অসম্ভব।
তার মানে তুই নিজেই মিথ্যে বলছিস?
প্রথমে আমারও তাই মনে হয়েছিল, ব্যাপারটা ব্যাখ্যা খুঁজে পাচ্ছিলাম না কিছু। কিন্তু তারপর প্রশ্নটা লক্ষ্য করতেই অদ্ভুত একটা সম্ভাবনার কথা মাথায় আসে আমার। সুপ্রিয় আঙুলের ছোঁয়ায় আবার আগের জায়গাটা চালিয়ে দেয়।
গাড়িটা কি মনে করার চেষ্টা কর প্রিয়, শুনতে পাচ্ছিস কিছু?
অর্থাৎ এ প্রশ্নের উত্তরে আমি যা বলেছি সবই আমার শোনা বয়ান। একটি বিশেষ পদ্ধতিতে আমার মাথায় গেঁথে দেওয়া হয়েছিল শব্দগুলো, যাকে মনোবিজ্ঞানের ভাষায় বলে সাপ্রেশন অ্যান্ড সাবস্টিটিউশন। আমি মনোবিজ্ঞানী নই, কিন্তু নিজে যতটা বুঝতে পেরেছি ততটাই বলছি। ধরুন আপনি এমন কোনো কাজে যাচ্ছেন যেখানে আপনাকে নরহত্যা দেখতেই হবে, যেমন ধরুন যুদ্ধ বা কারোর ফাঁসি হওয়া, অথচ আপনি সেখানে গিয়ে না দাঁড়ালেও নয়। ফলে এই ধরনের ঘটনার আগে ডাক্তারবাবু আপনার শরীরে বিশেষ এক ধরনের সাইকোঅ্যাক্টিভ ড্রাগ ইনজেক্ট করে। এতে প্রাথমিকভাবে আপনার মাথার যন্ত্রণা শুরু হবে, বারবার ঘুম পাবে, এবং সবথেকে বড় কথা, আগামী এক ঘন্টায় যা যা ঘটবে তার সমস্তটাই আপনার মাথা নিজে থেকেই মুছে ফেলবে, সেদিন মাদকের সাথে আমার শরীরে এই ড্রাগটাই ঢুকিয়ে দেয় অরূপ।
ও অসম্ভব, সেদিন আদৌ কোন ড্রাগ নিসনি তুই? আমি সেদিনই জানতাম হিপনোটাইজড অবস্থায় ভুল বলছিস তুই।
সেটার প্রমাণ আছে আমার কাছে।
সুপ্রিয়র মুখে একটু আগের হাসিটা আবার ফিরে আসে, সে আগের মতোই বলতে থাকে।
হয়তো সেদিন অরূপের বাড়িতে থাকতেই অরূপকে সম্পর্ক শেষ করার কথা বলেছিল মীরা। সে মুহূর্তে আপত্তি করেনি অরূপ, অন্তত মুখে কিছু বলেনি। আমাদের সাথেই গাড়িতে ওঠে, মীরাও আপত্তি করে না, হয়তো ছবিও তোলে ওরা, আমার মনে থাকার কথা না। তারপর চলন্ত গাড়িতেই মীরার মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করে। প্রথমবার আঘাতে মীরা আর্তনাদ করে ওঠে, সেই ভয়াবহ চিৎকারটুকুনি আবছাভাবে আমার স্মৃতিতে থেকে যায়। এরপরে আমার মাথাতেও আঘাত করতে শুরু করে, তবে পুরোপুরি খুন করে না, তার দরকারও ছিল না।
এবার কিন্তু বাড়াবাড়ি করছিস তুই।
চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় অরূপ, একটা হিংস্র ভাব ধীরে ধীরে ফুটে উঠছে তার মুখে, মোমের আলোতেও বিস্ফারিত হয়ে জ্বলছে চোখদুটো।
আহা, তার ফয়সালা পরে হবে না হয়, আপনি বলে যান।
তবে এগুলো অবশ্যই আমার আন্দাজ। মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করার পর মীরার মৃত্যু হয়। সে আগে থেকেই জানতো যে এই ঘটনার কথা আমার মনে থাকবে না, কিন্তু খুন একটা হয়েছে। আমি যে সে খুন করিনি সেটা সহজেই প্রমাণ হয়ে যাবে। পুলিশও খুনের তদন্ত শুরু করবে, অর্থাৎ ঘটনাটাকে অ্যাক্সিডেন্টের মতো সাজানো দরকার। কিন্তু কিভাবে?
দুদিন আগে ইন্সপেক্টর শর্মার সাথে আমি ঘটনাস্থলে যাই। বাঘের দিকটায় তাকাতে আশ্চর্য রকম ভয় লাগে আমার। অবচেতনে মনে হয় এক্ষুনি একটা লরি বেরিয়ে এসে ধাক্কা দেবে আমাদের। অর্থাৎ সেদিন রাতেও ঠিক ওইখানেই আমাদের অ্যাক্সিডেন্টটা হয়। ব্যাপারটা ভাবতেই আশ্চর্য একটা খেয়াল এসে আমাকে চেপে ধরে। সেদিন রাতে অ্যাক্সিডেন্ট হওয়ার সময় আমরা জোরে গাড়ি চালাচ্ছিলাম, অথচ ভয়টা আমার লাগে গাড়িটা বাঁকের মুখে স্থির হয়ে দাঁড়ানোর পর। চলন্ত গাড়িতে কিন্তু ভয়টা লাগেনি আমার। তাহলে অ্যাক্সিডেন্টের সময় একটা মেয়েলি গলার হাসির শব্দ শুনেছিলাম আমি। অরূপ মেয়ে নয়, মীরা ততক্ষণে হয় অজ্ঞান না হয় মৃত। তাহলে হাসল কে? উত্তরটা দিলেন সুকুমার রায়, এবং আবার সে একই কবিতায়। উঠছে তাদের হাসির হানা, কাষ্ঠ সুরের ডাক ছেড়ে, খসখসানি শব্দ যেন কড়াত দিয়ে কাঠ ছেড়ে। অর্ধচেতন অবস্থায় সেদিন কাঠ চেরার শব্দই শুনেছিলাম আমি। শব্দের উৎস বুঝতে না পেরে সেটাই হাসির শব্দ বলে ধরেন। কিন্তু হঠাৎ কাঠ চিড়তে গেল কেন? উত্তরটা সহজ, কিছুক্ষণের জন্য রাস্তার উপর থেকে গাড়িটা সরাতে হয়েছিল তাকে। পাশেই লম্বা গাছের জঙ্গল এবং অন্ধকার, ফলে জঙ্গলের খানিকটা ভিতরে ঢুকিয়ে রাখলে রাস্তা দিয়ে আসা লরির ড্রাইভারের সেটা চোখে পড়বে না। এর মধ্যে একটা গাছ গাড়িটার জঙ্গলে ঢোকার পিছনে বাধা হয়ে দাঁড়ায়, সেই গাছটাই কাটতে হয় অরূপকে। জায়গা মতো গাড়ি দাঁড় করিয়ে আমাকে ড্রাইভারের সিটে আর মীরাকে পাশে বসিয়ে দেয়। আমার কানের কাছে ওই কাল্পনিক শব্দগুলো উচ্চারণ করতে থাকে, নীল গাড়ি ধাক্কা, আমি বাইরে, মীরা ভেতরে, এই সমস্ত, অর্থাৎ মেমোরি সাবস্টিটিউশন। এরপরের কাজ আর কঠিন কিছু না, লরির আওয়াজ শুনে সময় বুঝে ঢাল বরাবর বাঁকের মুখে গাড়িটা ঠেলে দেওয়া, গাড়ির হেডলাইট বন্ধ। তাছাড়া প্রায় জনশূন্য জায়গায় জঙ্গলের ভিতর থেকে আচমকা গাড়ি বেরিয়ে আসবে সে কথা কোনো ড্রাইভারের পক্ষেই কল্পনা করা সম্ভব না। অতঃপর ভীষণ জোরে ছুটে আসা লরির সাথে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গাড়িটা, আমি বেঁচে যাই। আমাকে গাড়ি থেকে বের করে রাস্তায় শুইয়ে দেয় অরূপ। ঘটনাটাও কাল্পনিক পয়েন্টের সাথে মিলে যায়, আমিও নিজের অজান্তেই খুনির সেখানো বুলিয়ে ওড়ে যেতে থাকি। সেদিন অরূপ হয়তো হেঁটেই বাড়ি ফিরে আসে, বাড়িতে সে একা থাকে, তাই কখন ফিরেছে কারোর হিসেবে রাখা সম্ভব নয়। সুপ্রিয় থামতে মিনিটখানেক কোনো কথা ফোটে না কারো মুখে। অরূপের দুটো হাত কপালে জড়ো করা, কোনোই দুটো এসে ঠেকেছে টেবিলে। ধীরে ধীরে একটা হাত সরিয়ে এসে মুখ তুলে তাকায়।
তুই বিশ্বাস কর, খুন আমি করি না। সাইকোঅ্যাক্টিভ ড্রাগ আমার কাছে থাকে, মীরার মাঝে মাঝে দরকার হলে আমার থেকে নিত, তো সেদিন সেটা বেরো করিনি আমি। তোদের গাড়ি অব্দি ছেড়ে এসেছিলাম, ছবিও তুলেছিলাম, কিন্তু তারপর অ্যাক্সিডেন্টের খবর পাওয়া অব্দি তোদের কোনো খবর জানতাম না।
শর্মা হাত তুলে বাধা দেয়,
আহা, সব পরে প্রমাণ হয়ে যাবে, এ তো শুধু থিওরি। তবে এই মুহূর্তে আপনি এক্ষুনি একটা ইল্লিগাল ড্রাগ সাপ্লাই এর কথা স্বীকার করেছেন।
তারপর একটু থেমে বললেন,
কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না, মার্ডার ওয়েপনটা ওই বউ পেলেন কোথায়?
তা বলতে পারবো না, তবে জিনিসটা চামার মধ্যে ঢুকিয়ে নেওয়া যায়, অর্থাৎ ছোটখাটো, এবং সম্ভবত সেটা দিয়েই কাটা হয়েছিল গাছটা, অর্থাৎ তার একটা দিক ধারালো, অন্যদিকটা ভোঁতা। ওর বাড়িতে খুঁজলে পেয়ে যেতে পারেন।
রেকিং বার আছে আমার কাছে, কিন্তু তার মানে এই নয় যে আমি খুন করেছি।
সুপ্রিয়র দিকে এবার এগিয়ে আসে অরূপ।
আহা, ঘাবড়াচ্ছেন কেন? আপনি এখন অবধি পোটেনশিয়াল মার্ডার সাসপেক্ট, খুনি তো কেউ বলছে না।
কিন্তু ওর ছবিগুলো মানে,
হ্যাঁ, হাত ঘন্টার কাজ, এক রাতেই বানিয়ে ফেলেছিলাম সবগুলো।
আর আজকে প্ল্যানচেট,
ওটা ক্রেডিট অবশ্য আমার। সেদিন গাড়ি করে ফেরার পথে সন্দেহের কথা আমায় জানায় সুপ্রিয়। আপনি মুখে স্বীকার না করলেও ভিতরে ভিতরে যে অলৌকিকে বিশ্বাস করেন তা আপনার শিক্ষা জীবনের ইতিহাস ঘাঁটলেই জানা যায়। স্কুলে পড়ার সময় খানিক অভিনয় করেছিলাম বলে ব্যাপারটায় অসুবিধাও হয়নি।
মীরার পাসওয়ার্ড আমি জানি না, সে নিজে ছাড়া আর কেউ জানতো না, কিন্তু তোর নাম আর জন্মদিন দিয়ে সে পাসওয়ার্ড করেছে দেখেই তুই ধরে নিস ওটাই আসল পাসওয়ার্ড। খুনটা যে তুই করেছিস সেটা প্রথম থেকে সন্দেহ হলেও মোটিভ প্রমাণ করার একটাই রাস্তা ছিল আমার কাছে। আসলে কি জানিস, আমাদের সবার একটা দুর্বল জায়গা আছে। আমার দুর্বলতা আমি তোকে বিশ্বাস করতাম, তোর দুর্বলতা তুই ভূত প্রেতে বিশ্বাস করতিস। আজ একসাথে দুজনেরই বিশ্বাসটা ভেঙে গেল। পিছিয়ে এসে মাটিতেই বসে পড়ে অরূপ, তার কপাল বেয়ে দর দর করে ঘাম নেমেছে, ক্রমাগত মাথা নেড়ে চলেছে। সে হয়তো নিজেকেই কিছু বোঝাতে চাইছে। ইন্সপেক্টর শর্মা উঠে দাঁড়ালেন, তার সামনে গিয়ে দাঁড়িয়ে পিঠে একটা হাত রেখে বললেন,
আপাতত উকিল ছাড়া আপনার কিছু না বলাই হয়তো বেটার, থানায় আসতে হবে একবার।
অরূপ দেওয়ালে ভর দিয়ে উঠে দাঁড়াতে তাকে নিয়ে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেলেন শর্মা। এতক্ষণ টেবিলের উপর মাথা রেখে শুয়েছিল সুপ্রিয়, ধীরে ধীরে মাথা তুলল সে। সামনেই মীরার ছবিটা এখনো আগের মতোই তাকিয়ে আছে তার দিকে, সেদিকে বেশ কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থাকল সে। ঘড়ির কাঁটাটা এখনো আগের মতোই খচ খচ করে বয়ে চলেছে, ধীরে ধীরে জমাট বাঁধা হাওয়াটা বেরিয়ে যাচ্ছে ঘর থেকে। ডান হাতের একটা আঙুল দিয়ে ছবিটা স্পর্শ করল সুপ্রিয়, তার বুকের গভীর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মীরা, সবাই বলছে আমি ভুলে গেছি তোমায়, কিন্তু না, আমি কিচ্ছু ভুলিনি, স্পষ্ট মনে আছে সব। সেদিন গাড়িতে উঠে সব কিছু স্বীকার করলে, বললে এক এক সময় মানুষ না চাইতেও ভুল করে ফেলে। কোইনসিডেন্টালি আমিও তখন না চাইতেও একটা ভুল করে ফেললাম, সিগারেট খাও বলে গাড়ি থেকে নেমে দাঁড়ালাম, তুমিও নেমে দাঁড়ালে। জঙ্গলের মাটিতে ভোঁতা কাঠে তো আর অভাব নেই, মারলাম পিছন থেকে মাথায়। বিশ্বাস কর, একবারের জন্য বেশি মারতে চাইনি আমি। তুমি শালা একটা জীবন ধর সর, যদি মরতে চাও পাঁচ ছয়েক মারার পর পুরোপুরি থামতে। গাছের গুঁড়িটা আগে থেকেই কাটা ছিল, জঙ্গলের ঢাল থেকে গাড়িটা ঠেলে দেওয়ার সময় সেটা চোখে পড়েছিল আমার। সাথে সাথে মনে হয় অরূপের বাড়িতে তো একটা রেকিং বার দেখেছি। জঙ্গলের গাছের তলায় বসে আমি ভাবতে লাগলাম তোমার পুরনো প্রেমিককে কী করে ফাঁসানো যায়। নিউটন গাছের তলায় বসে গ্র্যাভিটি আবিষ্কার করেছিলেন, রবীন্দ্রনাথ নাকি গাছতলায় বসে কবিতা লিখতেন, আর আমি গাছতলায় বসে প্ল্যান বের করলাম। প্ল্যান প্রথমে ফোন থেকে ছবিগুলো ডিলিট করলাম, গাড়ির গায়ে নিজের মাথাটা ঠুকতে হলো কয়েকবার। প্রেমে যে এত ব্যথা আছে সেটা তখন মাথায় আসে। তোমার ব্যাগে সাইকো অ্যাক্টিভ ড্রাগ ছিল, সবটুকুনি নিজের শরীরে ঢাললাম, জানতাম আগামী এক ঘন্টা আর আমার কিছু মনে থাকবে না, তারা দরকারই বা কি। পুলিশ রিপোর্টে শরীরে মাদক থাকা নিয়ে কথা। এবার হিপনোটাইজ করার সময় আমাকে একটা ক্যাপসুল দিয়েছিল, আমি মুখেও ঢুকিয়েছিলাম সেটা, কিন্তু গিলে ফেলিনি। ক্যাপসুল যতক্ষণ না পেটে যাচ্ছে কোনো কাজ হবে না তাতে। ফলে সেদিন সাজানো স্ক্রিপ্টের মতো কথাগুলো বলে যেতে একটুও অসুবিধা হয়নি আমার। জানো মীরা, যে কথাটা ভাবলে সব থেকে বেশি মজা লাগছে সেটা হলো নিজের করা খুনের সমাধান আমি নিজেই করলাম, ফেঁসে গেল। তোমার এক্স, তবে যাই বলো, আপাতত তোমার জন্য বেশ খারাপই লাগছে আমার, খুনটা করা উচিত হয়। আসলে তোমাকে ভালোবেসেই করেছি খুনটা, তুমি দিচারিটা করে নরকে যেতে আর আমি ক্ষমা করে স্বর্গে যেতে, মৃত্যুর পর আর দেখা হতো না। যাই হোক, ভালো থেকো, নরকের আগুনে একটু ঝালা পালা হোক। সি ইউ ইন হেল। বাবারে 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 বাবা, এত বড় গল্প পড়তে গেলে আর মাথার ঠিক থাকে? ভূত, খুন, স্মৃতি বিস্মৃতি, ইল্লিগাল ড্রাগ কিছুই বাদ পড়ে না, এবং সবশেষে সেই আদি অকৃত্রিম রিভেঞ্জ। আমরা অবশ্য একেবারেই শান্তিপ্রিয় মানুষ, আমরা হাইনের তত্ত্বে বিশ্বাস করি, উই শুড ফরগিভ আওয়ার এনিমিজ বাট নট বিফোর দে আর হ্যাংড। শুনছিলেন মিডনাইট হরর স্টেশনের গল্প সেলফি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।